শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যাই জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী। আমরা আরো একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠানে। যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, যারা আমাদের সাথে আজকে নতুন জয়েন্ট হয়েছেন তাদের অবগত জানাবো যে এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে মীর আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার যে প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুজাকারা, সেই মাদানী মুজাকারা থেকে কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ আমরা কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমাদের সাথে আজকের রয়েছে। আশা করি যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের সাথে থাকি অনেক কিছু সম্পর্কে অবগত হব, অনেক ইলমে দিন সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের ও সওয়াব অর্জনের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী দেখব ইনশাআল্লাহ তাআলা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই যে শিক্ষণীয় মাদানী ফুলগুলো আমরা নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সাল্লু আল্লাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আল কাউলুল বাদি দ্বিতীয় অধ্যায় 264 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক নকল হয়েছে যে নবী রহমত শফি উম্মত, আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ বাণী হচ্ছে, হাউজে কাউসারে কিছু লোক আসবে যাদেরকে আমি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কারণে চিনতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাউজে কাউসারের কেমন শান তাও আমরা জেনে নেই। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 176 পৃষ্ঠা সম্বলিত কিতাব বেহেশতের কুঞ্জি এর 15-16 পৃষ্ঠায় রয়েছে, জান্নাতে সুমিষ্ট পানি, মধু, দুধ এবং অমৃত সুধার নদী প্রবাহিত আছে। যখনই জান্নাতবাসী পানির নদীর থেকে পান করবে তখন তারা এমন জীবন পাবে যে কখনো তার মৃত্যু আসবে না, এবং যখন দুধের নদী থেকে পান করবে তখন তার শরীরে এমন উদ্যমতা তৈরি হবে যে আর কখনো দুর্বল হবে না, এবং যখন মধুর নদী থেকে পান করবে তখন তারা এমন সুস্বাস্থ্যের অধিকারী হবে যে আর কখনো অসুস্থ হবে না, আর যখন অমৃত সুধার নদী থেকে পান করবে তখন এমন আনন্দ ও প্রফুল্লতা অনুভব হবে যে আর কখনো বিষণ্ণতা অনুভূত হবে না। আর এ চারটি নদী একটি হাউজে গিয়ে পড়েছে যার নাম হলো হাউজে কাউসার। এই হাউজটি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই হাউজে কাউসার যা এখন জান্নাতের ভিতরে অবস্থিত, কিন্তু কিয়ামতের দিন হাশরের ময়দানে নিয়ে আসা হবে, যেখানে হুজুরে আকরাম নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ থেকে নিজের উম্মতদের পিপাসা নিবারণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রসুল, তাই আমাদের উচিত ভালো ভালো নিয়ত সহকারে হাউজে কাউসারের এই মহান নিয়ামত লাভের উদ্দেশ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণ দুরুদে পাক পাঠ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, আমিন। বিজাহিন নবীগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। দর্শক শ্রোতা, সময় সময় আমরা ইনশাআল্লাহ তাআলা আরজ করার চেষ্টা করব। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকের আলোকপাত করব তার একটা ঝলক আমরা একটু দেখে নেই, যথাসম্ভব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিছু কিছু ক্ষেত্রে মসজিদের ইমাম যখন ইমামতিতে দাঁড়িয়ে যায় তখন কিরআত ভুলে যায় অথবা কিছু ভুল হওয়া সম্ভব মানে হয়ে যায়, এই ভুল হওয়ার ক্ষেত্রে কারণ কি রয়েছে সে সম্পর্কিত আমরা কিছু আলোচনা শুনব। ভালো নিয়ত করার মানসিকতা কীভাবে অর্জিত হবে, গুনাহের তওবা করার পর ইন্তেকাল হয়ে গেলে আপনার সেই গুনাহের আজাব হবে কি না, চোর চুরি করতে এসে কিছু ফেলে গেলে ওটার হুকুম কি রয়েছে, আমাদের সমাজে অনেকে রয়েছে চুরি করতে এসে হয়তো নিজের কোনো সামান রেখে যায়, তো সেই মালপত্র সামানের কি হবে, কি হুকুম হবে। আচ্ছা, নামাজের কথা কোরআনের পাকের মধ্যে নেই, যদি কেউ বলে তো তার সম্পর্কে কি হুকুম হবে, কেউ তসবি হাতে নিয়ে পড়লে তাকে কি রিয়াকার লোক দেখানো আমল করছে সেটা বলা যাবে কি না, চাকরি পাওয়ার যে অজিফা আমির রাসূলুল্লাহ দিয়েছিলেন তাও ইনশাআল্লাহ তাআলা আমরা শোনার চেষ্টা করব, দোয়া জলদি কবুল হওয়ার তাড়াতাড়ি কবুল হওয়ার পদ্ধতি কী রয়েছে এটাও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় দেখা যায় গাড়ি চালানোর সময় তেলাওয়াত শ্রবণ করা হয়, এই তেলাওয়াত শ্রবণ করা যাবে কি না সে সম্পর্কে আমরা আজকের শুনব। জিনে ধরা ব্যক্তি যে রয়েছে যার উপর জিন ভর করেছে আসর করেছে তার কাছে আয়াতাল কুরসি পড়া যাবে কি না সেটাও আমরা শুনব। নেক আমল আমরা কীভাবে গোপন করতে পারি, আল্লাহ আকবার, অন্ধ ব্যক্তির জামাত ওয়াজিব কিনা সে সম্পর্কে জানব, অন্ধ ব্যক্তির খিদমত করার কি সওয়াব রয়েছে, অনেকগুলো টপিক আজকের আমাদের সাথে রয়েছে, দেখি কতদূর আমরা যেতে পারি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা আজকে জানব। শুরুতেই আমরা আমাদের সাথে রয়েছেন যথারীতি মনোয়ার ভাই আর শোয়েব ভাই আজকে রয়েছেন আমাদের সাথে, ইনশাআল্লাহ কালামও শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আসুন, আমাদের সমাজের মধ্যে মনোয়ার ভাই যারা আমাদের ইমাম নেতা, আসলে নেতা তো তারাই আমাদের সমাজের নেতা তারা, তো এই ইমাম সাহেবের ভুল হলে তখন তারা নিস্তার নেই, এই ভুল হওয়ার ক্ষেত্রে আসলে কাদের মানে এখানে কোনো ইমাম সাহেব নিজেরই সমস্যার কারণে সবসময় ভুল হয় না, আরও কারো কোনো কারণে তার ভুল হতে পারে, আমি শুনে বিশদ আলোচনা করেছেন এ ব্যাপারে।
অনেক সময় এটা বোঝার ভুলের কারণে ঝগড়া লেগে যেতে পারে,
আচ্ছা
এই জন্য বিষয়টা আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ।
আমির আলে সুন্নাদের মিষ্টি মধুর মাদানী ফুলের আলোকে,
জি,
যে অনেক সময় দেখা যায় যে ইমাম ভুল করে, তো ইমাম ভুল করে এই জিনিসটা মুসল্লিদের ওইভাবে নিতে হবে যে যাকে ইমাম বলা হচ্ছে, যাকে শিক্ষক বলা হচ্ছে, যাকে মা বাবা বলা হচ্ছে, তো তাদের ভুলটাকে ঠিক করারও আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আদব শিখিয়ে দিয়েছেন। তো প্রত্যেকটা জিনিসে একটা পদ্ধতি রয়েছে ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ, আর মানুষ আমরা মুসলমান হিসেবে যখন সেই পদ্ধতি মেনে কোনো কাজ করব তো সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত পাওয়া যাবে
ইনশাআল্লাহ।
ইমামের ভুল হয় এর পিছনে একটি কারণ বলা হয়েছে যে মুসল্লিদের পবিত্রতা যথাযথ না হওয়া বা এদের ঘাটতি থাকা, তো আমির আলে সুন্নাত বলেন যে এটাও হতে পারে কিন্তু কনফার্ম না, যে আমরা বলে দেব যে হ্যাঁ এর কারণে হয়েছে, তো এটা আমাদের কনফার্ম না, তো এটার পিছনে যে একটা কারণ আছে যেটার ভিত্তিতে মানুষ বলে, তো সেটা বাহারের শরীয়তের প্রথম খণ্ড পৃষ্ঠা 282 এতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মোবারক জামানার একটি মোবারক ঘটনা ফজরের নামাজ পড়াচ্ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা রোম তেলাওয়াত করছিলেন, তো এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে এক প্রায় মোবারক জবানে কিছুটা এমন বললেন, কি অবস্থা তাদের যারা আমাদের সাথে নামাজ পড়ে পবিত্রতা ঠিকভাবে আদায় করে না,
আচ্ছা
এই কারণে কেরাআতের মধ্যে সন্দেহ হয়েছে। আয়াতে মুতাশাবা বলা হয় যেগুলোর মাধ্যমে দেখা যায় এক আয়াত আরেক আয়াতের মতো, তো মনে করে অনেক সময় চলে যায় এক শব্দ, হাফেজ সাহেব অনেক সময় এই প্রবলেম ফেস করে,
জি
তো এমন হয়েছে, তো এটা নাসাই শরীফের বরাতে বাহরের শরীফের মতো এটা রয়েছে, তো এই ঘটনা রয়েছে, কিন্তু এটাই যে কনফার্ম ইমামের ভুল হয়েছে তো এটা বলা ঠিক না। ঠিক আছে, আমির আলে সুন্নাত উভয় পক্ষকে বুঝিয়েছেন যে এখন ভুল হয়েছে আমরা ইমামকে দোষারোপ করি, তার ব্যক্তিগত কারণও হতে পারে, আর এমনও হতে পারে যে মানুষ তো ভুলে উঠবে না, হতেই পারে। তো এটা মুসল্লিরা কীভাবে নেবে, যে ইমাম যেহেতু তাকে বানিয়েছে সে ভুল হলো কীভাবে সংশোধন করতে হয় সেটার মাসআলাও তা জানা আছে। আর নিয়োগদের ক্ষেত্রে তো ওইভাবে উপযুক্ত ইমাম নিয়োগ দেওয়া উচিত।
জি,
তো এই ক্ষেত্রে মুসল্লিদের বিনয় নম্রতা অবলম্বন করা উচিত
উচিত।
আর দ্বিতীয়ত আমির আলে সুনাত ইমামদেরকেও বুঝিয়েছেন যে এখন যেহেতু এই বর্ণনা পাওয়া গেছে, তো তার মানে এমন নয় যে ইমাম মুসল্লিদেরকে দোষারোপ করবে নিজে নিজে ভুল করে যে আপনাদের কারণে হয়েছে, এই যে দলিল আমার কাছে আছে, তো এটাও যাতে না হয়।
আচ্ছা,
তো এই জন্য আমির আলে সুনাত খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, ফুটিয়ে তুলেছেন যে বিষয়টা যে ভুল হতেই পারে, তো এই ভুল থেকে বাঁচারও চেষ্টা করতে হবে, সমাজের মতো কোনো ফিতনা দাঁড়ালো সেটাও দমন করতে হবে, পাশাপাশি কেউ কাউকে দোষারোপ করবে না, পরে ইসলাম সম্মত পদ্ধতিতে সেটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এটা খেয়াল রাখা উচিত যে পবিত্রতা ঠিক রাখা এটা মুসলমানদের দায়িত্ব। হাদিসে পাকে রয়েছে যে পবিত্রতা ইমানের অর্ধেক, তো যদি পবিত্রতা ইমানের অর্ধেক হয় আমার ইমান কতটুকু, আমি যদি পবিত্রতা না অর্জন করি তাহলে বুঝতে হবে আমার পরিপূর্ণ ইমানদার আমি হতে পারিনি। তো পার্সেন্টেজ কত এটা তো আল্লাহ পাকই ভালো জানে, কিন্তু যেহেতু হাদিসে পাকের মধ্যে পবিত্রতার বিষয়ে তাকিদ রয়েছে এবং ইমানের সাথে একটা সম্পৃক্ত করে বিষয়বস্তু রয়েছে হাদিসে পাকে, তাই আমাদের উচিত হবে যে আমাদের ওযু, গোসল, হ্যাঁ ইত্যাদির মধ্যে যে পবিত্রতা অর্জন করি, পোশাক, নিজের শরীর, তারপরে আমাদের যে জায়নামাজ রয়েছে, ঘরের আসবাবপত্র ইত্যাদি প্রত্যেকটা জিনিসের পবিত্রতার ইসলামে পদ্ধতি রয়েছে, তো এই বিষয়গুলো আমরা জেনে আমরা পবিত্রতা সঠিকভাবে অর্জন করব, তখনই ইনশাআল্লাহ আমরা এই ধরনের প্রবলেম থেকে বাঁচতে পারবো, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবো।
জি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, ইমাম সাহেবদের জন্য আর মুসল্লিদের জন্য খুব জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ভালো নিয়ত আমাদের কিন্তু হচ্ছে না, ঠিক না, অনেকেরই হচ্ছে না, আবার অনেকের হয়েও থাকে। আল্লাহ তাআলা যাদের উপর দয়া করেন, যেন আমির আলে সুনাত দামত বরকাত উনি আলিয়া, ওনাকে আপনার আলিমিন ইয়াদ বলা হয়, নিয়তের উপরে উনি রিসালাও পুস্তিকাও লিখেছেন,
বলার পিছনে কারণও আছে,
কারণও আছে,
প্র্যাকটিক্যাল আমল,
প্র্যাকটিক্যাল আমল
দুনিয়াবাসী দেখে।
তো অর্থাৎ নেক ও জায়েজ কাজের শুরুতে আমরা আগে এই বয়ান করতাম, নেক ও জায়েজ করার শুরুতে যদি কোনো ভালো নিয়ত না থাকে তাহলে মানে সওয়াব পাওয়া যায় না, কিন্তু এখন মুফতিয়ানে কেরাম এটাকে একটু এডিয়েশন করেছেন এবং বিশেষ তাহকিক করেছেন, এবং করার পরে এটাই বলেছেন যে নেক আমল করলে সওয়াব পাওয়া যায়, কিন্তু ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও কিন্তু তত বেশি হবে। তাই বুদ্ধিমানের কাজ কিন্তু আপনার ভালো কাজের শুরুতে ভালো ভালো কিছু নিয়ত করে নেয়। আমির আলে সুনাত দামত বরকাতুন আলী আমাদেরকে বলেন যে যারা নেক কাজ করবেন তাদের উচিত কাজ করার আগে একটু চিন্তা করা, একটু থেমে যাওয়া, যে এই কাজের শুরুতে আমাদের ভালো নিয়ত কী হতে পারে। তো মাদানী মুজাকারার মধ্যে আমির আলে সুনাতের কাছে প্রশ্ন করা হয়েছিল ভালো নিয়ত করার মানসিকতা কীভাবে হবে, আমরা এই সম্পর্কে আলোচনা আজকে ইনশাআল্লাহ করব।
জি, ভালো নিয়তের জন্য আসলে নিয়তের এম থাকা প্রয়োজন। এই বিষয়ে আমির আলে সুনাত যে গবেষণামূলক কিছু কথা বলেছেন, তো সেই বিষয়টা বলবো যে আলা হযরত রহমতুল্লাহ তাআলার রেফারেন্সে আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন যে একটা কাজের মধ্যে যদি 10টা নিয়ত করা যায়,
জি,
তো সেই জায়গার মধ্যে যদি কেউ 10টা নিয়ত না করে, তো সে যেন এটা তার জন্য মেহরুমি, অনেক বড় মানে তাকে বঞ্চিত থাকার,
একটা সওয়াব থেকে বঞ্চিত
বঞ্চিত থাকা। তো এই জন্য বুজুর্গানের দিন কৌতুল কুলুবের মধ্যেও রয়েছে, আবু তালিবুল মক্কি রহমতুল্লাহ তাআলা যিনি লিখেছেন তিনি মুস্তাহিদ ছিলেন,
এবং এনার ব্যাপারে আসছে উনি এই কৌতুল কুলুব যে কিতাবটি তরিকতের এমন একটি কিতাব,
অনেক উচ্চাঙ্গের কিতাব, আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা যা এখন বর্তমান জামানার মধ্যে আলিম যে আল্লাহর ওলি হতে চায়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এর কিতাব যে সহজ সরলভাবে এবং এত সূক্ষ্মভাবে বিশ্লেষণ, মনে হয় না এই কিতাব ছাড়া কেউ হতে পারবে। ঠিক আছে, তো এই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও
কুতুব
কুলুব থেকে ফয়জ হাসিল করেছেন। আমির আলে সুনাত বলেন, আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, তো এখন
সেই গুরুত্বপূর্ণ একটি কুতুব,
জি নিঃসন্দেহে,
যা মাকতাবাতুল মদিনা এটা আরবি কুতুব, মাকতাবাতুল মদিনা উর্দুতে অলরেডি আপনার তর্জমা করে ফেলেছেন ইনশাআল্লাহ, অচিরেই
মাধ্যমে
অচিরেই আমরা বাংলাতেও আনার চেষ্টা করব
ইনশাআল্লাহ তাআলা। তো তিনি বলেন সেই কিতাবের মধ্যেও লেখা আছে যে পূর্বের জামানার মধ্যে নিয়াতের বিষয়ে, নিয়াত একটা টপিক, একটা সাবজেক্ট, এই বিষয়ে ক্লাস করানো হতো, পড়াশোনা হতো।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
তো জিনিসটা, এই সাবজেক্টটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের মাজহাবের মধ্যে তো, যেমন যদি কেউ কিছু বিষয় আছে, কিন্তু অন্যান্য মাজহাবের মধ্যে তো আরও নিয়াতের বিষয়ে আরও কঠোরতা আছে।
আচ্ছা,
তো এই বিষয়ে আমাদের হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিসে পাক আছে, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনেক চর্চায় করেই যাচ্ছে নিয়াতের বিষয়ে। তো পূর্বে এমন ছিল, তামিল হোসেন বলেন যে এখন যদি কেউ নিয়াতের বিষয়ে এরকম পড়াশোনা আরম্ভ করে, যেমন ক্লাস ওয়াইজ, তো সে শিক্ষক কোথায়, সিলেবাস কোথায়, কীভাবে কি, তো দিন দিন এটার গুরুত্ব কমেই যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া যে দাওয়াতি ইসলামের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে নিয়াত আগে করানো হয়।
যারা মাদানী চ্যানেল দেখে, যেমন কিছুক্ষণ পূর্বে আমাদের ইলমে হিকমতের অনুষ্ঠান শুরু হয়েছে, এর পূর্বেও কিন্তু নিয়াত করানো হয়েছে। আমরাও কিন্তু নিয়াত করিয়েছি আলহামদুলিল্লাহ, নিজেরাও নিয়াত করেছি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন যাতে মিলে যায়, নেকির দাওয়াত যা দিতে পারি এবং এ থেকে নিজে উপকৃত হওয়া, অন্যকে উপকৃত করা, তো এই ধরনের নিয়াত কিন্তু করা উচিত আমাদের,
করা উচিত। আর দেখেন কিছু ক্ষেত্রে নিয়াত করা তো ফরজ।
আচ্ছা,
আর সেই জায়গায় যদি সেই ফরজের হক আদায় করা অবস্থায় নিয়াত না হয়, তামিলুল সুনাত বলে সেটা পরিশ্রমই হবে, সে নেকি পাবে না। সে আমিরুল সুনাত উদাহরণ দিয়েছেন, কোনো বান্দা এশার নামাজ পড়ল, এখন নামাজের মধ্যে একটি ফরজ হলো নিয়াত করা। এখন নিয়াতের যে সংজ্ঞাটা ওলামাই কেরাম বলেছেন, জবানে বলা জরুরি না, অন্তরের মধ্যে নিয়াতটাকে হাজির করা, যেমন অন্তরের পাকাপোক্ত ইচ্ছাকেই নিয়াত বলা হয়, নিয়াতের সংজ্ঞার মধ্যে এটা এসেছে। তো এখন কেউ নামাজ পড়লো, আমাদের বলেন অনেক কথা যে তোমার কথা অন্তরে কি চাপা দিয়ে রাখছো বলো, হ্যাঁ মানে মুখে তুমি বলতেছো না, কিন্তু অন্তরে অন্তরে কি বলতেছো বলো। তো তার মানে বোঝা যায় যে অন্তরের মধ্যে নিয়াতটাকে হাজির করা, এটা জবানে বলা জরুরি না। তো এখন নামাজ পড়ার সময় বান্দা যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, তো এই সময়ের পূর্বে, তাকবীরে তাহরিমের পূর্বে, তার নিয়াতটাকে অন্তরে হাজির রাখতে হবে। ওলামায়ে কেরাম বলেছে আল্লাহু আকবার দুইটা শব্দ, এই দুইটা শব্দ আল্লাহু এর পূর্বে পূর্বে তার নিয়াতটাকে হাজির করতে হবে। এটা ফরজ, নামাজে যতগুলি ফরজ আছে, শর্ত আছে, ফরজ আছে, এর মধ্যে একটা। তো এখন যদি সে নামাজের মধ্যে অন্তরে নিয়াতটাকে হাজিরই করতে না পারে, তো আমিরুল সুনাত বলেন এটা তার পরিশ্রমই হবে। হ্যাঁ, আর পরিশ্রম হলে সে সাও পাবে না, শুধু পরিশ্রমই হবে। তো এই জন্য গুরুত্বের সাথে যে জায়গার মধ্যে আমাকে নিয়াতের বিষয়ে তাকিদ দেওয়া হয়েছে, যে নামাজের এতগুলি ফরজের মধ্যে একটা ফরজ নিয়াতই করা হয়েছে, তো কেন আমি অবহেলার সাথে করব। আর এর মধ্যে শরীয়তের অনেক হিকমত আছে, অনেক কৌশল, মানে অনেক রহস্য আছে এর মধ্যে, সব কিছু আমরা উদ্ঘাটন করতে পারবো না, কিন্তু ইসলাম বলেছে বাস। সাহাবাই কেরামদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামটাকে উপস্থাপন করেছে, তারা লাব্বাইক বলে আমল করেছে। হিকমত রহস্য, নবী যদি বলে তো লাব্বাইক বলে শুনেছে, আর যদি না বলে বাস। তো এটা এই জন্য বলা হচ্ছে যে আমরা নিয়াতের প্রতি যত্নবান হই। আমির আল সুন্নাত আল্লাহ তাআলা তাকে বাস জান্নাতের আলা মর্তবায় মর্যাদা দান করুক। তিনি নিয়াতের উপর একটা কিতাব লিখেছেন, তো এই কিতাবটা যাতে আমরা সংগ্রহ করি, এবং সংগ্রহ করে এর মধ্যে আমাদের জীবনের প্রত্যন্ত যে কাজগুলি করি, আমরা বিভিন্ন কাজগুলি করি, সেই কাজগুলোর বিভিন্ন খাবার খাওয়া, ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, পানাহার করা, ঘর থেকে বের হওয়া, ঘরে প্রবেশ করা, জুতো পরিধান করা,
তারপরে
পোশাক পরিধান করা, ইত্যাদি বিভিন্ন যেগুলো আমাদের নিত্যদিনের সঙ্গে যে কাজগুলো আছে, সেগুলোর নিয়তগুলো লিখেছেন। আমরা ইনশাআল্লাহ কিতাবটা সংগ্রহ করে যদি অধ্যয়ন করি, সওয়াবের বিষয়ে আমরা
বৃদ্ধির উপায়
জ্ঞানটা অর্জন করতে পারবো, পাশাপাশি আমার প্র্যাকটিক্যাল জীবনে আমি নিয়ত করতে সক্ষম হব।
এবং www.dawatislami.net যে রয়েছে, এখান থেকেও ডাউনলোড করতে পারবে। অনেকের কাছে হয়তো মাকতাবাতুল মদিনা এটা মানে এতটা সহজলভ্য
অ্যাভেলেবেল না,
কিন্তু এখন অ্যাভেলেবেল হয়েছে আমার স্মার্টফোন, স্মার্টফোনে পিডিএফ রিডার দিয়ে আপনি অধ্যয়ন করতে পারবেন সওয়াব বৃদ্ধির উপায়। এই কিতাবটি ইনশাআল্লাহ তাআলা চাহে তো এর মধ্যে থেকে আমরা অনেক ফায়দা অর্জন করতে পারবো। মূলত আমাদের মনোয়ার ভাই যে কথাটি বলেছেন, মন মানসিকতা আমাদের তৈরি করা, প্রত্যেকটি কাজের শুরুতে আমাদের নেকির কাজ করা। অর্থাৎ ফর এক্সাম্পল, আপনি দৈনিক চাকরি করছেন অথবা ব্যবসা করছেন, তো এটা আপনার করতেই হবে, কিন্তু এর পিছনে কি ভালো নিয়ত করা যায় না? নিশ্চয়ই কিছু ভালো কিছু নিয়ত করা যায়, যেমন আপনি যদি নিয়ত করেন যে আমি ব্যবসা করব হালাল পন্থায় করব, ব্যবসা করার সুন্নতে মোবারাকা রয়েছে, ব্যবসা এজন্য করব এখান থেকে যে আপনার মুনাফা হবে, তা দিয়ে ফ্যামিলির ভরণ পোষণ যে আল্লাহ পাক আমাকে ন্যস্ত করেছে সেটা আমি করব, মায়ের খেদমত করব, বাবার খেদমত করব, ছেলে মেয়েদের ভরণ পোষণ করব, কিছু না কিছু দিনের কাজের মধ্যে আমি লাগাবো। যেমন অনেকেই মাদানী চ্যানেলের মধ্যে দান খয়রাত করে থাকেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, মাদানী ফান্ডকে দিয়ে থাকেন, ঠিক না? তো এখানে সেই নিয়ত করা যেতে পারে। এই ভালো ভালো নিয়তগুলো করার কারণে মনে রাখবেন আপনার ব্যবসাতে যাওয়াটা, ব্যবসা করাটা একটা সওয়াবের কাজ হয়ে যাবে। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে আমি দৈনিক 25 ওয়াক্ত নামাজ আদায় করি। তো তিনি বললেন 5 ওয়াক্ত নামাজ 25 ওয়াক্ত কীভাবে? তো তিনি বললেন যে আমি নিজেও পড়ি, আরও আমি দাওয়াত দিই না, তো তারাও যে নামাজ পড়ে সেই সওয়াব আমি পেয়ে যাই। তো আপনি যদি ভালো ভালো নিয়ত করেন তাহলে নিয়তের ওসিলাতে আপনি আরও কী পাবেন? সওয়াব পাবেন। এই সওয়াবের ওসিলাতে ইনশাল্লাহ তাহলে এখন তো আমাদের মনে হচ্ছে না যে সওয়াবটা কত, মানে কিছুই মনে হচ্ছে না, মূল্যহীন মনে হচ্ছে, কিন্তু যখনই চক্ষু বুঝে যাবে আমাদের অন্তিম মুহূর্ত চলে আসবে, কবরে চলে যাব, তখন আমাদের অবস্থা খুবই সংকটপূর্ণ হবে এবং তখন সওয়াবের যদি ভাণ্ডার না থাকে তাহলে আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হবে। যদিও সওয়াব দিয়ে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না আল্লাহ তাআলার দয়া ছাড়া, তারপরেও আল্লাহ তাআলার দয়ার একটা মাধ্যম সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং প্রত্যেকটি কাজে ভালো ভালো নিয়ত করার তৌফিক দিক। যেমন আমরা মাদানী চ্যানেল যখন দেখি আমরা ভালো নিয়ত, তো মাদানী চ্যানেল শোনাই আপনাদেরকে, তারপরও আপনি নিজেও কিছু করতে পারেন, কোথাও যাচ্ছেন তো নিয়ত করতে পারেন। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে না, ফর এক্সাম্পল আমি কিছু উদাহরণ দিই, আপনার কারো বোন বিবাহ দিয়েছে, এখন ঈদের সিজনের মধ্যে, তো কুরবানির সিজনের মধ্যে অথবা অন্য যে কোনো সময় এই বোনের বাড়িতে বেড়াতে যেতে হলে কী করতে হয়? কিছু না কিছু নিয়ে যেতে হয়। আপনার ঈদের সময় ওই বোনের বাড়িতে কাপড় চোপড় দিতে হয়, কোরবানির সময় হয়তো কোরবানির কিছু গোশত পাঠাতে হয়, এভাবে করে খিদমত কিছু না কিছু করতে হয়। এখন কি মানে নিয়ত কী থাকে জানেন? আরে না দিলে তো আমার বোনটা ভালো থাকবে না, ওখানে তাকে টর্চার করা হবে, তাকে এটা করা হবে, এখন ফর্মালিটি সমাজ চায় দিতেই হবে আমাকে। মানে এখন মানে এই যে একটা মানে কনসেপ্ট আমাদের চলে আসছে, এর পিছনে আপনি দিচ্ছেন, টাকাও যাচ্ছে, কিন্তু আপনার নিয়ত নেই।
আপনি যথার্থই বলেছেন, আসলে আমরা পরিশ্রম করি, কিন্তু পরিশ্রম করে টাকা খরচ করি, কিন্তু এটাকে ইবাদতে কিভাবে রূপান্তর করা যায় এটা আমাদের মনে থাকে না। এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেটা আমরা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কি? ইবাদতের জন্য। আর মুমিন মুসলমানের প্রতিটা মুহূর্তকেই ইবাদতে রূপান্তর করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে? সওয়াবের নিয়ত করতে হবে প্রত্যেকটা। যেমন একটা বেসিক নিয়ত, একটা কমন নিয়ত হলো এটা যে আমরা যেই কাজটাই করবো অবশ্যই হালাল কাজ হতে হবে। না কেউ যদি ঘুষ খায় মদ খায় সেখানে তো সওয়াব নিয়ত করাই যাবে না, ঠিক না? তো হালাল কাজ, হালাল কাজ কি? যে কাউকে দান করা, কারো বাসায় উপহার নেয়া, ব্যবসা করা, চাকরি করা, রিজিকের জন্য ঘর থেকে বের হওয়া, মা বাবার খেদমত করা, পড়াশোনা ইত্যাদি সকল কাজে কি সওয়াবের নিয়ত করা যায়?
করা যায়।
তো বেসিক নিয়ত কি করবে? আল্লাহর সন্তুষ্টি সওয়াবের নিয়তে আমি পানি পান করছি, আল্লাহর সন্তুষ্টি সওয়াবের নিয়তে আমি পড়ছি, আল্লাহর সন্তুষ্টি সওয়াবের নিয়তে আমি মা বাবার খেদমত করছি, আল্লাহর সন্তুষ্টি সওয়াবের নিয়তে আমি মাদানী চ্যানেল দেখছি। এরপরে এরপরে আরও এটার প্রাসঙ্গিক যে আরও আছে অনেক নিয়ত করতে পারে। যেমন মা বাবার খেদমতের সময় নিয়ত করে আমি মা বাবার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি সওয়াবের নিয়তে আমি মা বাবার খেদমত করছি, এরপরে তার অন্তরে করা অবস্থা সে অনেক নিয়ত করে ফেলতে পারে।
যেমন আপনি পানি পানের কথা বলেছেন, খাবারের কথা এখানে আসতে পারে, তো খাবার খাওয়া এটা মুবাহ,
ঠিক
না? তো এক্ষেত্রে যদি আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জন নিতে আপনার ইবাদতের প্রতি শক্তি অর্জনের উদ্দেশ্যে আমি খানা খাবো, খাবার খাবো, পানি পান করব, তারপরে হালাল রোজগারের জন্য শক্তি উপার্জনের জন্য শক্তি অর্জন করবো এই খাবার খেয়ে, তো এই ধরনের কিন্তু ভালো ভালো নিয়ত করা যেতে পারে, ঠিক না? আমি বলতেছিলাম ওই জিনিসটি। তো সেক্ষেত্রে আপনি যেহেতু কিছু গিফট করবেনই কাউকে, এখন দেয়া লাগবে এই জন্য দিয়ে দিচ্ছি, কিন্তু আপনার টাকাও যাচ্ছে আর নিয়তেরও কোনো ই নেই।
এটা তো হয়ে যায়,
আবার মেহমান যখন আসে ঘরের মধ্যে, মেহমান যখন আসে তখন কি মনে করা হয়? ভাই
চলে এসেছে, এখন কি করব,
কি করব এখন, ঠিক না? এই জিনিসটা। কিন্তু মেহমান আসার যে সেই সওয়াব, মেহমান যিনি আসেন তিনি তার রিজিক নিয়ে আসেন এবং যান গুণা মানে মেজবানের গুণা নিয়ে চলে যান। এই ধরনের যে কত
এখানে ট্রেড করব আমি যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যিনি একজন মাযহাবের ইমাম, তিনি বলেন আল্লাহর জন্য যে কাজটা করা হবে
সুবহানাল্লাহ
সেটাকে যাতে উত্তমভাবে করা হয়।
আল্লাহু আকবার।
তো এখন আমি যদি আল্লাহর জন্য না করি তো সেটার জন্য তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো আমি যেহেতু পরিশ্রম এবং আমার অর্থ ব্যয় করছি, ঠিক আছে, ভালো নিয়তে করে নেই। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমার আমি এই উপহার নিয়মিত দিলে আমার বোনের সংসারটাকে সংসার সুখময় হবে, আমার বোন খুশি হবে, বোনের বাড়ির মানুষ খুশি হবে, তো সকল মুসলমানের খুশির নিয়ত করলে সে সওয়াবের দিকের হয়ে যাবে।
ফরজের পরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে মুসলমানের দিল খুশি করা,
সুবহানাল্লাহ,
ঠিক না? আপনি আপনার আপনার বোনের বাড়িতে অথবা কোনো বাড়িতে কিছু গিফট পাঠান, নিঃসন্দেহে তিনি খুশি হবেন।
জি জি,
তো খুশি করাটা তো সওয়াবের কাজ।
জি,
ঠিক না?
তো এই জন্য ভালো নিয়ত এখানেও হতে পারে। তো এইভাবে নিয়ত যদি করে নেয় তো দেখা যাবে যে তার কিন্তু এই কাজটা ইবাদতে পরিণত হবে। কিন্তু যদি বলে কি করার, লোকে কি বলবে ইত্যাদি ইত্যাদি, তো দেখা যায় এই সকল নিয়তের কারণে, কেন কিতাবে বর্ণিত আছে, বান্দার নিয়াত আজাবকে ওয়াজিব করে দেয়।
আল্লাহ আল্লাহ,
বান্দার নিয়াত আজাবকে ওয়াজিব করে দেয়। তো নিয়তের উপরে প্রতিদান হবে আল্লাহ তাআলা বান্দার কিন্তু এই যে এত সম্পদ বা এগুলো
সকল আমল নিয়তের উপর নির্ভরশীল।
ঠিক আছে, তো এই জন্য যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে যখনই আমরা কাজ করব
আমরা
অপারগতা নিজের মধ্যে পেশ করব,
যেহেতু নিয়তের কথাটা চলেই এসেছে, তো এর সাথে অনেকটা যদিও মানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ওই তাসবীর ব্যাপারে, এটা আমরা একটু নিয়ে আসলে তাহলে হয়তো একটু সাথে সাথে নিয়তের জিনিসটা চলে আসবে। যে অনেকে আছে আপনার তাসবি হাতে নিয়ে তাসবি পড়তে থাকেন, ঠিক না, বড় তসবি হাতে নিয়ে থাকেন, অথবা এখন তো ডিজিটাল তসবি বের হয়েছে, ঠিক না, হাতে থাকে তো পড়তে থাকে। এখন সেক্ষেত্রে অনেকে তাকে দেখো লোক দেখিয়ে দেখিয়ে নিজেকে নেককার মনে করছে, মানে তসবি আদায় করছে, এরকম কিন্তু অনেকে বলে থাকে, এরকম জিয়াকার বলে থাকে আর কি।
আমির আল সুন্নাহ তো এই বিষয়ে যতটা কি বলে খুলে আলোচনা করেন এবং যতটা বুঝান, আমার মনে হয় না এই ফি জামানার মধ্যে এইসব বিষয় এত বুঝান। তামিল সনদ এগুলো বোঝানোর পর এটাই বলেন যে যে আমরা তো বলবো কিন্তু আপনি আপনার অন্তর্কে যাচাই করবেন আসলে রিয়া কিনা। এক ব্যক্তি যদি বড় তাসবি নিয়ে পড়ে তা আমরা তাকে রিয়াকার বলতে পারবো না, কিন্তু ওই ব্যক্তি নিজেকে উপলব্ধি করুক, নিজে নিজে উপলব্ধি করুক যে আমি আসলে কি জন্য এত বড় তাসবি নিয়েছি।
আচ্ছা,
আমি তো করগুণও পারি, ঠিক আছে, কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় অনেক বাহানা দিয়ে গুনাহের কাজ করে রিয়ার মধ্যে পড়ে যায়, অহংকারে পড়ে যায়, কিন্তু আমরা জানি না। তো এগুলো যাচাই করার অনেক পদ্ধতি বুজুর্গানের দিন লিখেছেন যে যদি মনে করেন কেউ একটা ইবাদত করলো, তাহাজ্জুদ পড়ে নিল, ঠিক আছে, এভাবে তাসবি নিয়ে হাজারবার দুরুদ শরীফ পড়লো, তা বড় নিঃশ্বাস ফালানো, ঠিক আছে, দিনের বেলা বলে যে একটু ঘুম পাচ্ছে, কেন ঘুম পাচ্ছে, রাতে তাহাজ্জুদ পড়েছি, মানে কিছু এমন কিছু নিজের মধ্যে তৈরি করা
কারিনা বলা হয়,
হ্যাঁ, কখনো কখনো যে প্রকাশ পেয়ে যায়,
প্রকাশ পেয়ে যায় এরকম প্রকাশ। আমি তো মানে রিয়াকারির দিকটা তো আলাদা সাবজেক্ট, কিন্তু আমি কিভাবে আপনাকে, আপনি তাসবি নিয়ে হাতে আছেন, আমি কিভাবে আপনাকে রিয়াকারি,
আমি প্রথম বললাম যে ব্যক্তির তাসবি নেয় নিঃসন্দেহে তাসবি নেওয়া সওয়াবের কাজ, তাসবি পড়াও সওয়াবের কাজ, আর এটা এই নিয়তও যদি করে যে আমি অপরকে উৎসাহিত করবো সেটাও সওয়াবের কাজ। যেমন সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, ইসলামে আমাদের সব ঘটনাই আছে, কিন্তু এটা থেকে আমার অন্তরকে আমি যাচাই বাছাই করে সেভাবে আমল করবো। তো সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার যখন কোরবানির সময় আসতো তখন তিনি কি করতেন, উত্তম পশু ক্রয় করতেন, করে অলিতে গলিতে ঘুরাতেন, ঘুরাতেন, মানুষ দেখতো আর তাদের সেই মহান কোরবানির কথা স্মরণ হতো। শুধু এটা না, এখান থেকে তার এটাও মাদানি ফুল পেত যে এমন উত্তম পশু আল্লাহর রাস্তায় কুরবানি করতে
হবে। এখন আপনি কি বলবেন, এই ধরনের চিন্তা
আর আমাদের চিন্তা রাত দিন পার্থক্য, সাহাবাই কেরামের
যাকে দেখলে শয়তান পালাতো,
জি শয়তান পালিয়ে যেত, তো এখন এটাও কিন্তু সে প্রকাশ্য আমল করেছে,
জি,
কিন্তু তাদের ইমানের অবস্থা কি, তাদের ইখলাসের অবস্থা কি, এবং তাদের এটা একটা নেকি দাওয়াত দেওয়া হচ্ছে।
আবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে দান করতেন,
দান করতেন,
তাকে আমরা রিয়াকার তো কিভাবে বলবো,
আল্লাহ,
তিনি আমাদের পথপ্রদর্শক।
জি, তো এই জন্য আমাদের উচিত যে আমরা যে নেকিটা করব, মসজিদে এলান হয় তো সেখানে অনেকে প্রকাশ্য দান করে, অনেকে আবার বলে ভাই প্রকাশ্য দিব কেন, অনেকে দেয় না, মানে বলে যে আমি কি দেই তুমি দেখো নাকি। তো গোপনেও দান করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে এই বিষয়বস্তু আয়াত আছে যে যারা দিনে দান করে, যারা রাতে দান করে, যারা প্রকাশ্যে করে, যারা অপ্রকাশ্যে করে, তাদের জন্য আল্লাহ তাআলার অনেক প্রতিদান আছে। এটা কোরআনুল কারিমে এই বিষয়বস্তু আছে। তা আমাদের উচিত প্রকাশ্য দান করে নিজেকে কন্ট্রোল করে অন্যকে উৎসাহিত করা, পাশাপাশি যদি আমি না পারি তো গোপনে দান
করা উচিত। জি, গোপনে করা। তেমনই ভাবে যেটা তাসবির ব্যাপারে এসেছে, কেউ যদি এরকম হয় না, সমাজের রহনুমা রয়েছেন, যেমন আমির ইলিয়াস দামাত বরকাতুন আলী, ওনাকে অসংখ্য মানুষ ফলো করে না?
জি জি।
তো এই ফলো করছেন এখনও আমির ইলিয়াস সুন্নাত, যে জিনিসটাই করছেন তাকে, তার যারা ফলোয়ার্স রয়েছেন তারা সেই কাজটাই করছেন। তো তিনি যখন একটা তসবি নেন, সকলে সেই তসবি পাঠ করার চেষ্টা করে। তো এই ধরনের যদি ফলোয়ার্স কেউ থাকে আমাদের সমাজের মধ্যে, তারও উচিত নিজের আমলগুলোকে জাহির করা, যদি মানে তার আমলগুলো দেখে অন্য কেউ আমলে উৎসাহিত হয়।
হাশরের ময়দানে জবানকে বন্ধ করে দেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। তো এই জন্য আমাদের উচিত যে তাসবিহ ব্যবহার করা, নিজেকে চেক করা, বড় তাসবিহ নিলাম পড়লাম, ছোট ডিজিটাল এখন তাসবিহ বেরোচ্ছে সেটাও পড়লাম, কারণ প্রযুক্তির ব্যবহার দিয়ে মানুষ গুনাহ করছে। তো আমরা যাতে এটা নেকির মধ্যে রূপান্তর করি, ঠিক আছে? আর করগুনে গুনে কি করা, ওজিফা পাঠ করা, যাতে এই কর আমাকে কি করে হাশরের ময়দানে সাক্ষ্য দেয় যে আল্লাহ এই হাত দ্বারা কি তোমার তাসবিহ
আদায়
হয়েছে, আদায় করা হয়েছে,
আদায় করেছে। এই ধরনের এই করা আমাদের জন্য খুবই জরুরি। যাই হোক, এখানে এই জন্যই নিয়ে এসেছিলাম যাতে করে রিয়াকারীর উপরটা এবং ভালো নিয়ত, এখানে ওই নিয়তের ব্যাপারটা আবার চলে আসছে। আমি কোন নিয়তে তাসবিহ আদায় করছি, কোন নিয়তে আমি তাকে রিয়াকার বলবো, সেটাও আমাদের বোঝার ব্যাপার। আসলেই আমাদের
এখানে একটা কথা বলবো যে শুধুমাত্র নেকির কাজ করলে রিয়ায় পড়া তা না, বরং মানুষের জন্য যদি কেউ নেকির কাজ ছেড়ে দেয় তারও রিয়ায় পড়া সম্ভাবনা থাকে। কেন? সে আল্লাহর জন্য কাজটা করছে, কিন্তু বান্দার কারণে সে
এটা ছেড়ে দিচ্ছে।
তো এই জন্য দেখতে হবে যে কাজ করে যেতে হবে নেকির কাজ, কিন্তু এর মধ্যে আমাকে বুজুর্গানের দিনের কিতাব পড়ে কোরআন সুন্নার বাণীকে নিজেকে নিজের মধ্যে বারবার অ্যাপ্লাই করে কি করতে হবে, রিয়াকে মুক্ত করতে হবে, ইখলাস আনতে হবে,
ইখলাস আনতে হবে,
নেকির কাজকে বন্ধ করা যাবে না। তো এটাও যাতে আমাদের খেয়াল।
আসলে সমাজের মধ্যে না মানুষের তো অভাব নেই, মানে কোনো খেয়ে দিয়ে কাজ নেই, একটা কথা আছে না, খেয়ে দিয়ে কাজ নেই, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করা, আপনার কে কি করছে সে জিনিসগুলো খুঁজে বের করা এবং এগুলো প্রচার করা। ভাই কেউ আমল করছে অথবা তসবিহ নিয়ে আদায় করতেছে, অথবা সে তাহাজ্জুদ পড়ছে, অথবা ইশরাক চাষ নামাজ পড়ছে, অথবা সোমবার সে রোজা রাখছে বলে দিচ্ছে, আমি তাকে রিয়াকার কেন বলবো? নিজে তো করেই না, অন্যকে রিয়াকার রিয়াকার বলছি। তো এই ধরনের কাজ করা আমাদের দরকার কোথায় পড়েছে? আমাদের উচিত আমি নিজে আমল করি, অন্যকে আমলের জন্য উৎসাহ প্রদান করি, নিজে অন্যকে গুনাহ, নিজে গুনাহ না করে অন্যকে গুনাহ থেকে বাঁচাই, এগুলো হচ্ছে আমাদের কাজ। তো সেহেতু কাউকে আমরা কুধারণাবশত কোনো কথা না বলি, কুধারণাবশত কোনো কাজ না করি, কুধারণাবশত কাউকে আমরা কটুক্তি না করি, কুধারণাবশত আমরা কাউকে রিয়াকার না বলি, আর এগুলো প্রচার প্রসারও যাতে না করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা কিছু হয়েছিল আর আরেকটি বিষয়বস্তু ছিল, অনেক মানুষ অনেক গুণা থেকে তওবা করে, গুণা হয়ে যায় আবার গুণা থেকে তওবা করে। উনি খুব বিশেষ করে বিশ্লেষণ করেছিলেন, কিন্তু মানে মানুষের অনেক খোদাবিরু বান্দার অভাব নেই, আল্লাহকে ভয়কারী অনেক রয়েছেন, ঠিক না? তারপরেও তাদের মনের মধ্যে একটা ভয় থেকেই যায় যে আমি গুণাহা করেছি, গুণাহার তওবাও করেছি, এর শাস্তি কি আবারও পেতে হবে? এ ধরনের একটা মানে চিন্তাধারা কিন্তু মানুষের মাঝে চলে আসে।
আমির আলী সুনাত এটার মধ্যে বলেছিলেন, আসলে প্রায় বলতে থাকেন আর এটাও আমরাও প্রায় শুনতে থাকি, কিন্তু মূলত আমল করা, পদক্ষেপ নেওয়া, নিজের জীবনে বাস্তবায়ন করা। তো আমির আলী সুনাত বলেন যে একটা গুনাহ করলে সেটা তো তওবা করতেই হবে, 100 বার তওবা করতে হবে, বারবার তওবা করতে হবে এবং অটল তওবার উপর থাকতে হবে। কিন্তু কিছু বিষয় আছে, যেমন উদাহরণস্বরূপ কারো থেকে কেউ টাকা নিয়ে আত্মসাৎ করলো, এখন টাকা নিয়ে আত্মসাৎ করার পরে এখন তার অনুশোচনা হয়েছে, সে তওবা করলো। তো তওবা যখন করবে তো এখন এই তওবা তো সে করবে, মুহূর্তেই করে নেবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার টাকা সে দিচ্ছে না এটা পরিপূর্ণ তওবা হবে না। তো কান্নাকাটি করা হোক, তওবা করা হোক, যাই করা হোক, এই তওবাটাকে পরিপূর্ণ ওই সময় বলা হবে বা আল্লাহ দরবারে এই তওবাটাকে পরিপূর্ণ ওই সময় কবুল হবে পরিপূর্ণ হিসেবে, যখন সে বান্দার সেই হকটা আদায় করে দেবে। অর্থাৎ যে টাকাটা মেরে খেয়েছিল বা টাকাটাকে আত্মসাৎ করেছিল, সেই টাকাটা যদি ফেরত দিয়ে দেয় তখন তার এই তওবাটা পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক তেমন নামাজের বিষয়টা, যে আমি মনে করি এক ব্যক্তি পূর্বে অনেক নামাজ কাজা করেছে, এখন তার তওবা করার সময় এসেছে বা সে বুঝতে পেরেছে, সে তাৎক্ষণিক তওবা করবে, তওবার জন্য দেরি নয়। তো তওবা করার পরপরেই সে কী করবে, সামনের যে ওয়াক্তের নামাজগুলি আছে সেটাকে ভালোভাবে উত্তমভাবে ইসলাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আদায় করবে, পাশাপাশি পিছনে যে নামাজগুলি কাজা হয়েছে সেটার একটা সুষ্ঠু এবং সঠিক হিসাব করে সেটা পর্যায়ক্রমে অতি দ্রুত কাজা আদায় করে দিতে হবে। যখনই কাজা আদায় হয়ে যাবে তখন এই তওবাটা পরিপূর্ণ হয়ে যাবে। তো এইভাবে যদি কেউ অটলতার সাথে তওবা করে নেয় আর তার সেই ঋণ আদায় এটাতে ইচ্ছাকৃতভাবে দেরি না করে, নামাজ কাজা আদায় করে দেরি না করে, তা আল্লাহর প্রতি রহমতের, আল্লাহর রহমতের উপর ভরসা যে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি টাকা আদায় না করি, কারো জমিনকে আত্মসাত করে রেখেছি, হোপ সেটা 1 ইঞ্চি, আমি জানি যে আমি লোক দিয়ে হলেও করিয়েছি, তা এখন তওবা তো করলাম কিন্তু আমার সাথে সাথে তাকে সেই জমিনটা বুঝিয়ে দিতে হবে, জায়গা আত্মসাত করলাম, সম্পদ আত্মসাত করলাম, এই হায়াত থাকা অবস্থায় সেটাকে সংশোধন করতে হবে। এটা প্রায় আমি বিভিন্ন জায়গায় বলি যে মনে করেন আমরা পরীক্ষার যে বিষয়টা এটা কিন্তু আমরা সহজে বুঝি প্রিয় দর্শক, যে আমাদের 3 ঘন্টা সময় থাকে, 4 ঘন্টা সময় থাকে, এখন আমি অনেক অ্যান্সার করলাম, এতে অনেক ভুল করলাম, তো ভুল করার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে দেখলাম রিচেক করার সময় যে আমি তো ওই অঙ্ক ভুল করেছি, আমি ওই প্রশ্নের উত্তর ভুল করেছি, তখন এখন আমার মধ্যে আফসোস সৃষ্টি হবে, ভুল ধরা পড়লো, এখন কি করব, এখন কি কান্নাকাটি করে করে বাকি 1.5 ঘন্টা কাটিয়ে দিব, নাকি আমি ওই সময় থাকা অবস্থায় পূর্বের যত ভুল করেছে সেগুলোকে আমি শুদ্ধ করার চেষ্টা করব। তো এটা আপনার বিবেকে আপনাকে উত্তর দিয়ে দেবে যে হ্যাঁ, ওটাকে শুদ্ধ করতে হবে, এই আফসোসটার কারণে পরের সময়টাকে বেশি পরিশ্রম করে আগে টকাপার করতে হবে এবং বাকি যে অ্যান্সার আছে সেটাও দিতে হবে নির্ধারিত 3 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে। ঠিক তেমন আমাদের যে হায়াত আছে সেই হায়াতের মধ্যে আমার পিছনে কাজা নামাজ আদায় করতে হবে, আমার পিছনের যে টাকা আমি আত্মসাৎ করে সেটা আদায় করতে হবে, আমি যে জমিন দখল করে নিয়েছি সেটাকে দিতে হবে, আমি যার মাল জুলুম করে নিয়ে নিয়েছি সব কিছু আদায় করে দিতে হবে, কারণ বান্দার হক অনেক কঠিন। পাশাপাশি কী করতে হবে, রোজা নামাজ এগুলো যে আমার জাকাত আদায় করে নি সকল কিছু হিসাব করে নিতে পারবো না, আমরা অজ্ঞ ইসলামিক বিষয়ে। তো
মুফতি আনিকরাম রয়েছেন,
সঠিক আকীদা সম্পন্ন রয়েছে, যে সঠিক আকীদা সম্পন্ন খাঁটি আলিমে দ্বীনের কাছে গিয়ে আপনার নাম বলার প্রয়োজন নেই, বলবেন জায়েদ এর এই বিষয় হয়েছে, সে কিভাবে তওবা করবে, তওবা কিভাবে পরিপূর্ণ হবে, বকর এভাবে নাম দিয়ে অনেকে কেউ নিজের গুনাহ প্রকাশ করে। মনে রাখতে হবে প্রিয় দর্শক, নিজের গুনাহ প্রকাশ করাও গুনাহ। অনেকে আসরের পরে কাজা নামাজ আদায় করে, তো এটা মনে রাখতে হবে আসরের পরে নামাজ নেই, ঠিক আছে, জোহরের পরে আপনি বাঁচতে পারবেন বা অন্যান্য টাইমে, এশারের পরে, মাগরিবের পরে, কিন্তু আসরের পরে যদি আপনি লাগাতার নামাজ পড়তে থাকেন মানুষ বুঝবে আপনি ওমরি কাজা বা আপনার কাজা নামাজ আদায় করতেছে। তো এই জন্য বলা হয়েছে যে কিছু সতর্কতা অবলম্বন করা যাতে মানুষের কাছে গুনাহ প্রকাশও না হয়ে যায়। তো এইভাবে উলামায়ে কেরামের স্মরণাপন্ন হয়ে আমাদেরকে তওবাটাকে শিখতে হবে, তওবাকে পরিপূর্ণ
করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আমাদের জন্য, এটা আমাদের সমাজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। মনে হয় আমি তো তওবা করেই ফেলেছি অথচ মানুষের হক নষ্ট করে ফেলেছি, আপনি মানুষের মনে কষ্ট দিয়েছেন, আপনি তো মানে তওবা করে ফেলেছেন কিন্তু তার মনে যে আপনি কষ্ট দিয়েছেন সেই তার মন কি আপনি খুশি করেছেন, আপনি কারো হক নষ্ট করেছেন তার হক কি আপনি আদায় করেছেন, আপনি নামাজ কাজা করেছেন সেই নামাজের কাজা কি আদায় করেছেন, এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এখন আমরা আগে জানতাম না, হয়তো আজকে জেনেছি, তো এই অনুযায়ী আমরা তওবা করার চেষ্টা করব। তওবার যে আপনার ই রয়েছে, গুরুত্ব রয়েছে, এটা অপরিসীম, এবং তওবার যে তাকাজা রয়েছে, তওবা করার যে আপনার বিষয়বস্তুগুলো রয়েছে, যে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেগুলো খেয়াল করে আমরা তওবা অবশ্যই করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটা চোখের পলকের হিসাব নেয় যে তুমি চোখের পলকটা কীভাবে ফেললে, আমরা নিঃসন্দেহে আমরা অপারক দিতে পারবো না। একটা নিঃশ্বাসের যদি আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হয় তাহলে আমরা অপারক, আমরা কশিন কালেও দিতে পারবো না এই হিসাবটা। তো বাস আল্লাহ তাআলা যাতে আমাদের বেহিসাব বিনা হিসাবে যাতে মাফ করে দেন, সমস্ত মুসলিম উম্মতকে যাতে আল্লাহ তাআলা বিনা হিসাবে মাগফিরাত দান করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত লিখে দেন আমাদের, বাস আমরা যাতে করে ইন্তেকালের পরে ডাইরেক্ট জান্নাতি হয়ে যাই। আল্লাহ সেই আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া বেশি বেশি করতে হবে, এবং আফিয়াতের দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদের ভালো কিছু চেতে হবে। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এভাবে দোয়া করতে হবে আল্লাহ তাআলার দরবারে, এবং তওবাও বেশি বেশি করতে হবে, ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। দর্শক শ্রোতা, অনেকগুলো কল আমাদের সাথে রয়েছে, শোয়েব ভাই বসে আছেন, শোয়েব ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা, টেনশন নিয়েন না, ইনশাআল্লাহ আসছি আপনার কাছে। কিছু কল আমরা নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আসবো শোয়েব ভাইয়ের কাছে, কালাম শ্রবণ করবো। জি, কল চালিয়ে দিন।
আমার নাম আল আমিন আত্তারি, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, এখানে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটি আমি দেখি, এখান থেকে নতুন নতুন ইলম জ্ঞান অর্জন হয়।
মাশাআল্লাহ, দেখতে থাকুন, নিচে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারাও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি। নেক্সট।
আমি নূর হোসেন নূর বলছি চট্টগ্রাম থেকে। আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আজকে এই আপনার উপস্থাপনা খুব ভালো লাগছে।
উৎসাহিত করার জন্য আপনাকে মোবারকবাদ, আল্লাহ তাআলা যাতে কবুল করেন সেই দোয়া সবার নিকটে, যাতে করে আমাদের আশাকে, বর্ষাকে, আমাদের কথাবার্তাকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের নাজাতের ওসিলা হয়, নিজের জন্য আমল করতে পারি, এবং যাদেরকে বলছি তারাও যাতে আমল করেন সেই দোয়া সকলের জন্য এবং আমাদের জন্য। জি, নেক্সট কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ আয়াজ আত্তারি, শহীদপুর আবাসন থেকে বলছি। আমি মাদানী চ্যানেল দেখছি, আমার জন্য দোয়া করেন, আমি যেন আলিমের দিন হতে পারি।
আমিন 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 আমিন। আল্লাহ তাআলা আপনাকে বাআমাল আলিম দিন, মুবাল্লিগে দাওয়াত ইসলামি বানাক, মুফতি ইসলাম বানাক, আমিন। নেক্সট।
আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ, সবসময় এই চ্যানেল দেখি, অনেক ভালো লাগে আমাকে। আমার দোকানও চালায়, আমি সবাই দেখে, আমার বাসা পরিবার সবাই দেখে, আমি সবাইকে বলি মাদানী চ্যানেল দেখার জন্য। মাদানী চ্যানেল দেখে আমি অনেক শিখতে পেরেছি।
মাশাআল্লাহ, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, আসলে শিখার মতো একটা অপশন মাদানী চ্যানেল বাংলা। তো আমরা অবশ্যই এর সুক্রিয় আদায় করি এবং সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ মাদানী চ্যানেলকে আরও সামনের দিকে পৌঁছানোর জন্য। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। শোয়েব ভাই, আমাদেরকে আজকের কী কালাম শোনান দেখি, শর্টকাট আমরা কিছু কালাম শ্রবণ করবো
ইনশাআল্লাহ। صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على شفيعنا صلي على كريمنا صل على محمد মনমার পেত চায়োগ তোমার দিদার মনমার পেত চায়োগ তোমার দিদার প্রিয় নবী করো পুরনাশা আমার পুরনাশা আমার পূর্ণিমার রজনী আর নূরানী বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। সিদরাতুল মুনতাহা জ জন্নতে আরশে সব কানে গেলে তুমি শান শোকতে এই আদম গোলামের স্বপনেও একবার প্রিয় নবী তোমার দানা নুরানি দিদার দানা তোমার দিদার ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে চবি তোমারি তার অন্তরে ভাগ্য এ গোলামের সো প্রসন্ন হবে থাকবে চবি তোমারি তার অন্তরে এই আদম পাপকে যদি তুমি একবার প্রিয় নবী করো পরনাশা আমার দানা দিদার তোমার দানা দিদার তোমার দানা দিদার তোমার দানা দিদার তোমার নির্জন জায়গায় কবর আর রাতে রাধার কাফন পরিহিত আছে গোলাম তোমার ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবুল্লাহ মে কবর অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা ইমদাদ মেরি করনে আ জানা রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার তখনই দেহাবে আমার আমার স্বপনে এসো না মদনী মদিনে ওয়ালে নির্জন জায়গায় কব আর রাতে রাধার কাফন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে একনে শান্তি তার কবর আলো কিত করো নোরে তোমার করো নোরে তোমার এ সবজে গুম্বদ ওয়ালে মনজুরে দোয়া করনা জব ওয়াক্ত নজা আবে দিদার আতা করনা আমায় কাঁচে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে নির্জন জায়গায় কবর আর রাতে রাধার কাফন পরিহিত আছে গোলাম তোমার কাফন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কি ভাবে একনে সতে তার কবর আলোকিত করুন রে তোমার 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 মরণের যন্ত্রণাকে মনে সইব ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরকে মনে রইব ইয়া রাসূলুল্লাহ মরণ যেন হই গো আমার ইয়া রাসূলুল্লাহ মরণ যেন হই গো আমার সবুজ গুম্বজের ছায়া তনে তোমার দিদার যেন পেয়ে যাই ইয়া রাসূলুল্লাহ নির্জন জায়গায় কবর আর রাতে রাধার কাফন পরে হিত আছে গোলাম তোমার থাকবে সে কি ভাবে একনে সতে তার কবর আলোকিত করুন রে তোমার আকান রে তোমার আকান রে তোমার আকান রে তোমার দাওনা তোমার দিদার
আমিন আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা আমাদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদা নসিব করুন, কবর যাতে রোশন হয়ে যায় সেই ব্যবস্থা যাতে হয়ে যায়, যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলওয়া নসিব হয়ে যায়, আমিন। সময় আমাদের হাতে খুবই সংক্ষিপ্ত রয়েছে, আমরা দেখি কতদূর আগাতে পারি। যে জিনিসটি বিশেষ করে আমাদের ই করা দরকার, অনেক সময় চোর চুরি করে এবং অনেক কিছু রেখে চলে যায়। ফর এক্সাম্পল, ঘরে চুরি করতে আসলো নিজের মোবাইল অথবা নিজের কাপড় চাদর অথবা অন্য কোনো মানে মালপত্র রেখে চলে গেল। এখন সেই মালপত্রগুলো কী করা দরকার? আমরা শুনে খুব সুন্দরভাবে আলোচনা,
এটা আসলে সাধারণত তো এমন ঘটে না, কিন্তু দেখা যায় যে অনেক সময় নিজেকে বাঁচানোর জন্য ধরা খেয়ে যাবে বা এই ধরনের কোনো প্রবলেম ফেস যখন করে তখন হতে পারে তাড়াহুড়ার কারণে কিছু জিনিস রেখে যেতে পারে, অন্যথায় নর্মালি এ ধরনের ঘটনা ঘটে না। তো আমির হোসেন বলে এটা লোকতা, যে শরীয়তের পরিভাষা আছে, কুড়িয়ে পাওয়ার যে মাল সামান আছে সেটাকে ধরা হবে এবং সেটার হুকুমে এটা পড়বে যে মালিককে তালাশ করতে হবে, খুঁজতে হবে, নির্ধারিত সময় পর্যন্ত এলাকার বাজার মসজিদ ইত্যাদির মধ্যে ঘোষণা করতে হবে, জানাতে হবে। তো এটা বলার প্রয়োজন নেই যে চুরি করার সময় মাল ফেলে গেছে বাস পেয়েছে, এটা বলতে পারে, গোপনীয়তা রাখতে
নাকি
জি না সেটাই, এটা আমির হোসেন বলেছেন যে এটা যে পুলিশের কাছে দেওয়া হবে বা স্থানীয় পুলিশের সম্পর্কে, এখন পুলিশদের উপরে আস্থা মানুষের কতটুকু আছে এখানে একটা বিষয়,
শরীয়তের হুকুম তো শরীয়তের হুকুম
জি এটা, হ্যাঁ এখানে কিন্তু ওই সম্পদের পরিমাণ বলা হয়নি যে এক টাকা জিনিস বা দশ টাকা জিনিস বা এক কোটি টাকা জিনিস। হ্যাঁ, তো এমন হতে পারে যে একাধিক জায়গায় চুরি করেছে, এখন লাস্ট যেখানে গেছে সেখানে ধরা খেয়ে যাবে, তো পূর্বে যত চুরি করেছে সমস্ত মালে রেখে এখন সে পালিয়ে গেল, তো এরকম কিন্তু হতে পারে। তো এই ক্ষেত্রে যে বিষয়টা যে আইনের আশ্রয় নেওয়া তো উত্তম, দ্বিতীয়ত হলো যে ওইভাবেই ঘোষণা করতে হবে, জানাতে হবে। তো বাস যার শরীয়তের হুকুম পালন করার দায়িত্ব কে আমার, তো পালন করব। তারপরে যে চোর ধরা না পড়ে তখন বলা হয়েছে যে নির্ধারিত সময় পর্যন্ত তো তারপরে শরীফ ফকিরকে দিয়ে দেয়া, আর বলা হচ্ছে যে নিজে যদি সেই হকদার হয়ে যায় তা নিজে রেখে দিল। তো এইভাবে এটার ই করতে হবে, মনে রাখতে হবে এটা গনিমতের মাল নয়, যে পাওয়ার মাত্রই
চাকরি পাওয়ার অজিফা
আপনি বলে দেন।
চাকরি পাওয়ার অজিফা তো দৈনিক আপনার
নরমালি আবিদুল সুন্দর এই বিষয়ে বলেছেন, আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হালাল রিজিক আছে সেটার পন্থা অবলম্বন করে, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বা অন্য কোনো
মাধ্যম হতে পারে,
যেটা রিজিক উপার্জনে
উপার্জন। সেজন্য ওজিফা বলেছিলেন ইয়া মুসাব্বিবাল আসবাব, আমিনুল সুন্নাত বলেছিলেন ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব। এটা 500 বার পাঠ করতে হয় ঈশান নামাজের পরে। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতেই হবে, হালাল রোজগারের জন্য সবচেয়ে বড় ওজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। মহিলারা ঘরের মধ্যে আদায় করবে, পুরুষরা জামাতের সাথে মসজিদে আদায় করবে। আর এই অজিফা ঈশান নামাজের পরে ইয়া মুসাব্বিবাল আসবাব 500 বার, শুরুতে 11 বার দুরুদ শরীফ এবং 500 বার শেষ করে আবার 11 বার দুরুদ শরীফ। খালি মাথায় অর্থাৎ টুপি অথবা পাগড়ি কোনো কিছু থাকবে না, চুল মানে মাথা এবং আকাশের মাঝখানে, যেমন আমরা এখন স্টুডিওতে বসে আছি উপরে ছাদ রয়েছে, এরকম যাতে না হয়। অথবা ঘরের মধ্যে থাকলে ঘরের যে চাল রয়েছে, টিন রয়েছে, এগুলো যাতে না হয়। অর্থাৎ মাথা এবং আসমানের মধ্যে কোনো প্রতিবন্ধকতা যাতে না থাকে,
এটা সেভাবে দাঁড়িয়ে পুরুষ তো যে কোনো ভাবে করতে,
মহিলারা এটা
পর্দার সাথে ওইভাবে করতে হবে আর কি।
জি জি, ইয়া মুসাব্বিবাল আসবাব 500 বার, এটা দৈনিক ঈশান নামাজের পর করে আল্লাহ তাআলার নিকট হালাল রোজগারের জন্য দোয়া করুন। আল্লাহ চাহে তো হালাল রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ঘড়ি বলছে মাত্র 2-3 মিনিট রয়েছে, আমরা একটা সম্পর্কে নর্মালি একটু যেতে চাই, তা হচ্ছে আপনার নামাজের কথা কোরআনে নেই অনেকেই বলে থাকে, এখন এ ব্যাপারে আমাদের কিন্তু মাদানী ফুল দিয়েছিলেন।
জি, এই বিষয়ে আসলে অনেকটাই অনেকে ধোকা দেয়া হয়, বা অনেক যারা আছে যারা ধর্মীয় দরবেশ এর নামে ভণ্ডামি করে যাচ্ছে বা মানুষদেরকে গোমরাহ করছে, তো তারা বিভিন্নভাবে মানুষদেরকে ধোকা দেয় যে আমি যে নামাজ পড়ব, নামাজ তো কোরআনে নেই,
কোরআনে নেই।
তো আসলে তো নামাজ তো
নামাজ পড়লে একবারে একক তো পড়বো, মানে কখনো মানে কাবা শরীফে গিয়ে করবো, বিভিন্ন রকমের বিভিন্ন লজিক্যাল ভাবে
অনেকে বলে যে বড় বড় চুল দেখে বলে যে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুমে আসছে তো তার চুল নখ অনেক বড় ছিল, ঠিক আছে। তো অনেকভাবে ধোকা দেবে, তা আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো মনে রাখতে হবে, তাদেরকে বলতে হবে আমরা শরীয়ত মানেই কেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে।
আবার তারা না সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমিও তরিকতের পথের অনুষ্ঠানে কিছুটা আরজ করেছিলাম, আশ্চর্যের ব্যাপার হচ্ছে তারা কিন্তু নিজেকে মারেফাতে দাবি করে, মারেফাত, আমি খুব মারেফাত মানি। একটা কথা মনে রাখবেন দর্শক শ্রোতা, আগে শরীয়ত, বুঝতে পেরেছেন? শরীয়তের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, চুল, যেভাবে আমরাও বড় চুল রেখেছি, মানে না যে মহিলাদের চুল রাখার একটা নির্দিষ্ট আপনার নির্দেশনা রয়েছে, পুরুষের বড় চুল রাখারও, বাবরি চুল রাখার
আপনার
নিয়ম রয়েছে নির্দিষ্ট, সেই নিয়ম মোতাবিক, সুন্নাত মোতাবিক আমাদেরকে পালন করতে হবে।
অনেকে আবার বলে কি এর মধ্যে, আমি সংক্ষেপে বলছি যে যারা নামাজ পড়বে বা শরিয়া তরিকত নিয়ে চলবে তারা, যারা রাস্তা অতিক্রম করতে পারেনি, তো আমরা তো রাস্তা অতিক্রম করে নিয়েছি, তো বুজুর্গানের দিন সম্ভবত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলেন হ্যাঁ তার রাস্তা অতিক্রম তারা পৌঁছে গেছে, কোথায়, জান্নাতে না জাহান্নাম। তো এই জন্য শয়তানের ধোকা আমরা পড়বো না, আমরা যখনই কোনো যুক্তিতর্ক দেখবো আমরা সোজা চলে আসবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে আমার নবীর আদর্শ কি
ছিল,
আম্মা যাদেরকে ছেলেকে জঙ্গলে চলে গেছে না, সাংসারিক কাজগুলোকে সুন্নত তরিকা করেনি, করেছে, আম্মা যাদেরকে সাহায্য করেনি, করেছে, বাজার কি করেনি, করেছে। তো এইভাবে যখন সুন্নত তরিকাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি দিকে আসবো ফিরে, তখন আমরা হেদায়েতের পথ পেয়ে যাব। তো এই জন্য যে বিষয়টা যে শাব্দিকভাবে সলাত এই শব্দটা আছে নামাজের মধ্যে, তার নামাজ হলো ফার্সি শব্দ, ঠিক এভাবে অনেকে ধোকা দেয় যে আমরা যে বুজুর্গানের দিন কামিল পীরের কথা বলি, হ্যাঁ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত পৌঁছিয়ে দেয় নবীর তরিকায়, তো অনেকে বলে পীর কোরআন হাদিসে নেই, ঠিক আছে, এভাবে বলে দে। তো পীর ফার্সির শব্দ এটা কোথা থেকে থাকবো? কোরআনুল কারিমে যে শব্দ আছে সেটা অল্টারনেটিভ যেটা দেখি আমরা সেটা দেখবো, মুর্শিদ এটা শব্দটা কোরআনুল কারিমে আছে। তো এভাবে অনেকভাবে ধোকা দেয়। তো ধোকা থেকে বাঁচার জন্য মাদানী চ্যানেল দেখুন এবং হকানি ওলামাই কেরামের স্মরণাপন্ন হন।
আমিন। সময় সংকীর্ণ কিন্তু টপিকটা অনেক বড় ছিল, আমরা যেতে পারছি না ইনশাল্লাহ তালা। তরিকতের পদ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাবো ইনশাল্লাহ। এর মধ্যে বিশদ আলোচনা রয়েছে তরিকত নিয়ে। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন, যা শ্রবণ করেছি এরপর আমল করার তৌফিক দান করুক। অনেকগুলো টপিক রয়ে গিয়েছে আজকের, আশা করছি আগামী সপ্তাহে আল্লাহ তালা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আবার অনুষ্ঠান নিয়ে উপস্থিত হবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।